এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার মাশাআল্লাহ প্রিয় অনুষ্ঠান ওলি আল্লাহ এর স্মরণ। তো আপনারা দর্শক শ্রোতা, যে যেখান থেকে যেই যে মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সোশ্যাল মিডিয়া বা চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলিদের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হবে, কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা হবে এবং অনেক কিছু অজানা বিষয় মাশাআল্লাহ তাদের জানার সৌভাগ্য হবে। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নাত শরীফ পরিবেশনকারী ইসমাইল ভাই উপস্থিত থাকেন মাশাআল্লাহ। তো এনার থেকেও নাত শরীফ কালাম ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য হবে। তো আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আসুন, অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার বেসুমার ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করে, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কত ফজিলত দেখেন, এই হাদিস শরীফ থেকে বলা হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি একদিনে, অর্থাৎ একদিনে যদি কেউ 1000 বার দরুদ শরীফ পাঠ করে এবং সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে জান্নাতে তার স্থান দেখে নেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত বরকত রয়েছে। আর যদি কোনো আশিকের রসুল আশিকের দরুদ কিছু নিয়ত করে যে না আমিও দিন তো আমাদের সময় তো চলে যাই, নিয়ত করি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করা, খুব বেশি সময়ের ব্যাপার নয়, আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়ে থাকি সে বিষয়ে আমরা অজানা বিষয়ে জানার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি মোবাল্লিগে দাওয়াত ইসলামীদের মাশাআল্লাহ সে সুবাদে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার ডান পাশে আমাদের ইকরাম হুজুর। হুজুর, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের সময় দেওয়ার জন্য, শুক্রিয়া। এবং আমার পাশে মাশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত আছে আমাদের জাভেদ ভাই উপস্থিত হয়েছে। জাভেদ ভাই, আপনাকে অসংখ্য শুভেচ্ছা আমাদের সময় দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আমাদের মোবাল্লিদের কাছে আমরা আসবো ইনাদের থেকে মাদানী ফুল, আমরা আজকের বিষয় সম্পর্কে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তো নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে মাশাআল্লাহ আমাদের মিনহাজ ভাই উপস্থিত রয়েছে। মিনহাজ ভাই, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আমরা আপনারা জানেন আমাদের অনুষ্ঠান শুরুতে আমরা নাত শরীফ কালাম নিয়ে থাকি। তো আসুন আমাদের মিনহাজ ভাইয়ের দিকে এগোবো। মিনহাজ ভাইয়ের দিকে আজকে আমাদের প্রথমে কী শোনান? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সম্ভব হলে চক্ষুদয়কে বন্ধ রেখে মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাত শরীফ পড়ব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না,
মদনি মদিনে ফালে প্রেমে সুধা পান করুণা মদনি মদিনে ফালে যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তখনই দেহ হবে আমার আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বলে পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া حبيب الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك কায়া হাবিবাল্লাহ খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রফতিনি রহিমতিনি শফিয়তিনি রসুলতিনি তিনি কাসিমতিনি সুল্লালে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলে কয়া হাবিবাল্লাহ আল্লাহ সুল্লালে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলে কয়া হাবিবাল্লাহ প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারই গুণগান প্রতিটি ফুলে রয়েছে পাখিদের মুখে তারই গুণগান তাহার নূর সকলে নয়নে তাহার নূর সকলে নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি সাল্লালে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলে কয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহ আলে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলে কয়া হাবিবাল্লাহ মদিনা যাওয়ার দাওনাই ইজাজত মদিনা যাওয়ার দাওনাই ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত মদিনা যাওয়ার দাওনাই ইজাজত মদিনা যাওয়ার দাওনাই ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করে কে পান প্রেমের শরবত নবী রহমত মাত শাফিয়ে উম্মাহ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ জালাও বুকে মোর আগুন এমন জালাও বুকে মোর আগুন এমন শান্ত যেন কভু না হয় এমন জালাও বুকে শফিয়ে উম্মাত তোমার নামে এ প্রাণ দেব তোমার নামে এ প্রাণ দেব তোমারই প্রেমে এসে কাটাব তাও এমন মনোবল তাও এমন দাও এমন মনোবল দাও এমন হিম্মত নবী রহমত শফিয়ে উম্মত সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় মদিনার মোহাব্বত প্রিয় মদিনার হাজিরে নসিব করুক, আমিন। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ওলি আল্লাহ শহর অনুষ্ঠান চলমান রয়েছে। আল্লাহ পাকের নেককার বান্দা আল্লাহ পাকের ওলির জীবন নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। সে সুবাদে আজকে আলহামদুলিল্লাহ আমরা যে টপিক যে বিষয় অর্থাৎ যে আল্লাহ পাকের ওলি আলোচনা করব, আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। যাহা যেই হক চারটি মাজহাব রয়েছে তার মধ্যে একটি মাজহাব আমরা জানি মালিকি, তো আলহামদুলিল্লাহ সেই মাজহাবের ইমাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি মাজহাবের তিনি ইমাম ছিলেন, এবং ইনার জ্ঞানের ধরন কেমন ছিল, ইনার জীবন চরিত্র কেমন ছিল, ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করব। ডান পাশ থেকে শুরু করব মাশাআল্লাহ আমাদের এই ক্যাম্প হুজুরের মাধ্যমে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবন চরিত্র শুনবো আমাদের মোবালিকদের থেকে। প্রথমত আসুন আমাদের এই ক্যাম্প হুজুর দেখি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবন, ইনার যে জিন্দেগি ইনারা অতিবাহিত করেছেন দুনিয়াতে তাক অবস্থায়, আমার নবীর ইশকের রসুলে বলেন, আমার নবীর দেখানো পথে বলেন, কীভাবে তাদের জীবন অতিবাহিত হয়েছে, যেন জীবন সম্পর্কে বিভিন্ন ঘটনা আসুন ইনশাল্লাহ আমরা আর শুনব কামজের মাধ্যমে। কামজের দিকে আজকে আমাদের কী বলে প্রথমে মালিক রহমতুল্লাহ আলাই আজকের বিষয়ে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গ, এমন একজন শখসিয়ত যাকে আলিমে মদিনা বলা হতো, আলিম বলা হতো। ওই আলিমে মদিনা যাকে তাকে বলা হয় না, যার মধ্যে ওই রকম জ্ঞান এবং বাসার দক্ষতা, বুৎপত্তি যার মধ্যে থাকে, বালাগত ফাসাহত ইলম যাদের রয়েছে, তাদেরকেই সাধারণত এরকম ভালো আলমদেরকে বলা হয় আলিম আমদিনী। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই ওনার জ্ঞানের পরিধিতে বলা শেষ করা যাবে না, তবে এতটুকু তো আমরা অনুমান করতে পারি যে আল্লাহ পাক ইরশাদ করেছেন আলা সাবধান হরফে তানবিয়া, প্রথমে সাবধানসূচক শব্দে এনে বলছে সাবধান, যারা আল্লাহর বলি তাদের না আছে কোনো ভয় কোনো চিন্তা পরকাল সম্পর্কে।
আল্লাহ
তাহলে পরকাল তার কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই, তারপরও তাদের মধ্যে তাদের অন্তরের মধ্যে এরকম মোহাব্বত আল্লাহ পাকের ভয়, সাথে সাথে তার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরের মধ্যে তারা এভাবে গেঁথে নিয়েছিল, তারা এভাবে মুখে ধারণ করেছিল যে বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কখনো কোনো অবস্থা যদি হাজত সারিন্দ প্রয়োজন হতো তিনি কখনো মদিনা শরীফের মধ্যে হ্যারেমের মধ্যে কী করতেন না, তিনি হাজত সারতেন না, হ্যারেমের বাইরে গিয়ে তিনি হাজত সারতেন। দেখুন কতটুকু ইশক মোহাব্বত অন্তরের মধ্যে থাকলে, আল্লাহ পাকের ভয় থাকলে, তার প্রিয় হাবিবের ভয় থাকলে, এবং মদিনায় তো এবার মোহাব্বতটা কেমন যে মদিনা শরীফের মাটির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম
পদচারণা হয়েছিল, যে মদিনার মাটির মধ্যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাচ হয়েছিল, সেই মদিনার মাটিকে সম্মান করে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই তিনি কখনো মদিনা শরীফের হেরেমের মধ্যে কি করতেন না, প্রাকৃতিক হাজ শাস্তন উনি সারতেন না, তিনি অসুস্থ হওয়ার পরও অপারগতা যদি প্রকাশ করতেন তারপরও চেষ্টা করতেন,
জি
অসুস্থ হলে তারপরও অপারক হয়ে সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি কখনো মদিনা শরীফের হেরেমের মধ্যে কি করেন না, হাজত সারেন। মহাব্বত
মদিনার প্রতি,
মদিনার মদিনায় তৈবার প্রতি মহাব্বত রসুল তো এমন ছিল যে কখনো হাজত সারে না। তাহলে এটা আমাদের জন্য অনেক বড় মেসেজ, আজকে আমরা মদিনা শরীফ গেলে অনেকেই স্যান্ডেল নিয়ে এখানে চলাফেরা করি, জুতা নিয়ে চলাফেরা করি, আর ইমাম মালিক রহমতুল্লাহ অনুসরণ অনুকরণ করে আমার শেখের তরিকা আমির আহলে সুন্নাত বিলাল মাহমুদ রিয়াস আত্তার কাদেরী দসবি জিয়াগির দামাত বরকাত আলিয়া আমরা দেখেছি কিছুদিন আগেও,
জি জি
জি ওমরা করতে গিয়েছিলেন, সেখান থেকে দেখুন মদিনাতে যখন জিয়ার করতে যাচ্ছেন খালি পাইয়ে
খালি পাইয়ে
খালি পাইয়ে আসার সময় মদিনা শরীফকে আমরা তো আসার সময় পেছন দিয়ে পিঠ দিয়ে চলে আসি,
জি
আর আমার আমির আহলে সুন্নাত পিঠ দিয়ে নয় সামনে দেখে দেখে দিয়ে পেছন দিয়ে হাঁটতেছে, যখন গাড়িতে করে যাচ্ছেন গাড়িদের মধ্যে পেছনের সিটের পেছন দিকে তাকিয়ে শুধুমাত্র দেখছেন মদিনা শরীফকে, যতটুকু দেখেছেন ততটুকু বারবার তাকাচ্ছেন। আসলে ইশক মোহাব্বত এটা অন্তরের মধ্যে না থাকলে যতই কিছু বলি না কেন,
যতই যত কিছু হোক না যেখানে আদব নেই মোহাব্বত নেই,
বলছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব,
এটাই
আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা হওয়ার সুযোগ
কেন না। মদিনার মোহাব্বত এমন এটা একটা বিষয়, এটা আমাদের এক কথা বলতে গেলে আমাদের ইমানের মূল বলা যেতে পারে। হ্যাঁ মদিনাওয়ালার মহব্বত মানে সেটা তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ। হুম কেমন মহব্বত থাকলে হ্যাঁ আমরা সাধারণত এটা একটা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা যেটা এসেছে এটা যে ইনি প্রাকৃতিক প্রয়োজনে বা হাজ সারার জন্য এটা গুণা ছিল না, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে মহব্বত একটা কেমন না এটা কীভাবে হতে পারে, যেখানে যে জমিনে যে এরিয়া যেই জমিনের মধ্যে দোনো জাহানের মালিক মুক্তার আমার নবী শুয়ে রয়েছেন আরাম করছেন, সেখানে কিভাবে আমার প্রকৃতি হাজর সাধতে পারে, তারপরে এভাবে অসংখ্য ইনার কোনো প্রয়োজনীয়তা সেগুলাও কি, আর অনেক ইনশাআল্লাহ শুনবো আমাদের হুজুর থেকে। মানে এক কথা এটা প্রথমত আজকে আমরা যে মহান শক্তিদের কথা আলোচনা করছি, আমি প্রথমত ইকরাম হুজুর থেকে ইনার ইশক রসুল সম্পর্কে এই জন্য আপনার সামনে তুলে ধরা বিষয়টা দেখেন, আজকে আমরা যে মহান ওলিয়ে কামিল যে মহান আল্লাহ পাকে ওলিয়ে আলোচনা করছি তিনি ইনার ইশক রসুলের মাত্রা কেমন ছিল, আল্লাহ আকবর, যেই সামান্য প্রাকৃতিক হাজতের প্রয়োজন হলেও মদিনা শরীফের এরিয়ার বাইরে গিয়ে তিনি সেটা কি তার প্রয়োজন পূরণ করতেন। তো আসুন ইনার কিছু পরিচিতি ইনার কিছু বংশ সম্পর্কে আমাদের জাবেদ হুজুর থেকে ইনশাআল্লাহ শুনে নিন।
জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দয়া হয়েছে আল্লাহ পাকের ওলিয়ে কামিল বুজুর্গানে দিনের আলোচনা করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, আর এমন একজন ব্যক্তি এমন একজন হাস্তির আলোচনা করার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন যিনি কোটি কোটি মালিক মালিকিনদের ইমাম।
সুবহানাল্লাহ।
ইনার নাম হচ্ছে মালিক, উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ।
মাশাআল্লাহ।
বংশ পরিক্রম অনুসারে মালিক বিন আনাস বিন মালিক বিন আবু আমের।
আচ্ছা।
তার পিতামহ অর্থাৎ তার গ্র্যান্ড ফাদার যিনি ছিলেন, দাদা যিনি ছিলেন আবু আমের, তিনি ইয়েমেন থেকে মদিনায় মনোয়ারায় স্থানান্তরিত হয়েছিল এবং ইসলামের মতো নিয়ামতের দ্বারা ধন্য হন এবং সাহাবি হবারও সৌভাগ্য অর্জন করেন। সৈয়দনা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলার জন্মদিবস হচ্ছে, অর্থাৎ বিশুদ্ধ আলোচনা বিশুদ্ধভাবে জানা যায় যে এই 93 হিজরিতে মদিনায় মনোয়ারায় তিনি 93 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন এবং 179 হিজরিতে তিনি মদিনায় মনোয়ারায় কি করেন, ওফাত লাভ করেন। তিনাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
একবার আমার ইমাম মালিক রাহিমাতুল্লাহি তাআলা এলেই তিনি আম্মাজানকে বলছেন, আম্মাজান
জি
আপনি আমাকে ইলমে দিন অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য
জি
অনুমতি দিন।
আচ্ছা।
তখন তিনার আম্মা হুজুর বললেন, ঠিক আছে বাবা, আমার ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা এলেই আম্মাজান কি করলেন, তিনাকে ডেকে প্রথমে একটা মাথার মধ্যে টুপি পরিয়ে দিলেন
জি,
এরপর একটা ইমামা শরীফ বেঁধে দিলেন।
সুবহানাল্লাহ।
এরপরে বললেন, এবার তুমি বাবা তুমি একবার ইলমে দিন অর্জন করতে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ।
আমার ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা এলাইয়ের ইশকে রসুল
জি,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এর ধরন পুরো ডিফারেন্ট ছিল।
আল্লাহ।
যে তিনি মদিনায় মনোয়ারায় কি করতেন না, স্যান্ডেল পরিধান করতেন না,
আল্লাহ
হাজত করতেন না। পাশাপাশি একটা জিনিস, তিনি যখন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরস দিতেন, কেউ যদি বাহির থেকে তিনাকে ডাকতেন প্রথমে জিজ্ঞেস করত যে কিসের জন্য আসছেন, কি মাসালার জন্য না হাদিসে পাক শোনার জন্য।
আচ্ছা।
যদি মাসালার জন্য বলা হতো তাহলে তিনি তাৎক্ষণিক বের হয়ে যেতেন, কিন্তু যখনই বলতো যে হাদিসে পাকের পাক শোনার জন্য আসছেন, হাদিসের জ্ঞান শোনার জন্য আসছেন, তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা কি করতেন, গোসল করতেন।
আচ্ছা।
এবং পোশাক পরিধান করতেন, পরিষ্কার পোশাক পরিধান করে উন্নত মানের কি করতেন, সুগন্ধ ব্যবহার করতেন।
সুবহানাল্লাহ।
এরপর নিজের যে আসন রয়েছে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার ইলম প্রচার করার জন্য যে একটা কি রাখতেন, খাট রাখতেন, এটা চারপাশে আগরবাতি লবণবাতি কি করে রাখতেন, জ্বালাই রাখতেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো তিনি রহমতুল্লাহি তাআলা এইভাবে এত আদব সহকারে ইলমে দ্বীনের প্রচার করতেন।
স্পেশাল আলাদা কোনো দামি পোশাক,
দামি পোশাক, হ্যাঁ,
আতর সুগন্ধি লাগিয়ে।
তারপর তিনি হুজরা শরীফ থেকে বের হয়ে তিনার কিসে কিসে ইলমে দ্বীনের মজলিসে বসতেন,
হাদিসে
পাকের দরস দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ। নবীর হাদিস শরীফ বর্ণনা করছেন, আল্লাহু আকবার। মহাব্বত নবী প্রতি ইশকের রসুলের ধরন কেমন ছিল না কেমন হুজুর, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনি তো কোনো একটা মাসালা সাধারণত বলছে সেটার জন্য তেমন কোনো তো অবশ্য সম্মান ছিল, কিন্তু যখনই হাদিস শরীফের কথা এসেছে ইনারা আলাদাভাবে গোসল করতেন, হ্যাঁ, নতুন দামি পোশাক পরিধান করতেন।
এমনই ছিলেন, আমরা নামাজ পড়ার জন্য নতুন পোশাক,
সুবহানাল্লাহ,
শোনার জন্য নতুন পোশাক, গোসল করা, সুগন্ধ লাগানো। এখন তো আমরা পারফিউম ইউজ করি কোনো দাওয়াতে গেলে,
আল্লাহ
আল্লাহ পাকের যখন দরবারে যাবে, আল্লাহ রহমতুল্লাহ কথা এরকম রয়েছে, উনি অনেক দেড় হাজার দিরহামের ইয়া করতেন, পোশাক পরিধান করতেন, তিরস্কার হয়েছিল যে কী জন্য কার দরবারে যাচ্ছে,
আমরা নতুন নতুন পোশাকটা তখনের জন্য আলাদা ভাবে সেট করে রেখে দিই আলমারিতে কোথাও রাখা থাকে, হ্যাঁ, না আমাদের জন্য সেটা ধরে নেই নাম জুমার নামাজ, হ্যাঁ, জুমার দিন বলা হয়েছে গরিবদের জন্য ঈদের দিন, হ্যাঁ, তাহলে এত ফজিলতপূর্ণ একটা দিনও আমাদের দেখা যায় যে কাপড় একটা নিলাম তাড়াহুড়া করে ঘুরতে ঘুরতে,
হ্যাঁ, সেটার মধ্যে অনীহা যে না নামাজ আজান দিয়েছে যাবো আর কি, হুজুর এখন টুকরি করতেছে, খুতবা পড়বে, শেষ হবে, তারপর ইকামত যখন দেবে তারপর
তখন যাওয়া,
তাড়াতাড়ি গিয়ে দরকার কি, আমি তো তখন ফেসবুক বা অনেকে চালাইতে পারি। তো দেখুন বুজুগানের দিনটা আমাদের সময়টা ওয়েস্ট করে নেয় কোনো দুনিয়াবী কাজে,
জি
ওনারা ইবাদতের কাজে এগুলো কি অতিবাহিত করে,
অতিবাহিত করেছে।
মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে খলিফা মনসুর জিজ্ঞাসা করলাম, আমি যখন মদিনায় তৈবায় যখন যাব তখন আমি কিভাবে দোয়া করবো, কোনদিকে দোয়া করবো? তখন আবু মনসুরের এই উত্তরে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললো যে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার দিকে মুখ করে দোয়া করবে।
জি,
কেননা এখান থেকে কয়েকটা মাসলা হচ্ছে।
আচ্ছা,
আল্লাহ পাক ইশারা দিয়েছেন ফাইদা ফারাগদা মুসা বাইদা রব্বিকা ফারগা।
জি,
যখন নামাজ থেকে অবসর তখন দোয়ার জন্য লেগে যাও।
জি,
নামাজের জন্য কিবলা হানায় কাবার দিকে,
অবশ্যই
আমাদের দিকে পশ্চিম, আমাদের জন্য পশ্চিম দিকে, অন্য দেশের জন্য পূর্ব দিকে, কিন্তু দোয়ার জন্য দোয়ার কিবলা হচ্ছে আরশ।
আল্লাহ,
সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে ও যে তুমি কার দরবারে দোয়া করছো, কারণ যে দরবার তুমি দোয়া করছো তিনি কেমন হাস্তি, তিনি কেমন নবী, যার সুপারিশের জন্য কিয়ামতের ময়দানে আমি আপনি আমরা সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামু
পর্যন্ত
তার ওসিলা কি করবো, অন্বেষণ করবো,
অন্বেষণ করবে
তার ওসিলার জন্য, চাইবে তার ওসিলা, চাইবে। তো কার দরবারে ছাত্র যেন আপনি নিঃস্বাদ করছেন যে আল্লাহ নিঃস্বাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহীম।
আচ্ছা,
সূরা নিসা পঞ্চম পারা চৌষট্টি আয়াত নিঃস্বাদ করেছেন। আর যদি কখন নিজেদের আত্মা যদি জুলুম করে থাকো তখন হে মাহবুব তা যদি আপনার দরবারে এসে এবং আপনি যদি তাদেরকে যদি সুপারিশ করেন ক্ষমা প্রার্থনার জন্য তাহলে তারা অবশ্যই আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে এখানে মুখ করে রাসূলের পাকের রওজার দিকে মুখ করে দোয়া করা দরকার, কেননা তিনি যদি আমার জন্য, তোমার জন্য, আমাদের জন্য যদি তিনি যদি সুপারিশ করেন তাহলে আমরা আল্লাহকে ক্ষমাকারী দয়ালু হিসেবে পাবো, তওবা কবুল তার আগে পাবো না। এবং অপর আগে তাহলে নিঃস্বাদ করেছেন
যে
ওই যে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই।
আচ্ছা,
আমরা অনেকে বলি যে না আমরা দোয়া করার সময় আমরা এদিকে করবো না, রাসূল পাক রোজার সামনে নিয়ে আমরা হানায় কাবার দিকে ফিরে যাই
না। মানে অনেকে নাউজুবিল্লাহ দেখা যায় কি সামনে, কিন্তু মদিনা শরীফ তার সামনে রয়েছে, ঠিক
জি,
মদিনা শরীফের গম্বুজ তার সামনে রয়েছে, দেখা যাচ্ছে সে কি না
না এদিকে আমি হানায় কাবাকে মহাব্বত করি, আমি এদিকে ফিরে যাচ্ছি।
জি, তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ মাসআলা।
এজন্য যে বলছে আল্লাহ তাআলা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, পুণ্য রয়েছে, এবার হ্যাঁ কল্যাণ রয়েছে, আল্লাহ এবং তার প্রতি ইমান আনা, ফেরেশতার প্রতি ইমান আনা, কিতাবের প্রতি ইমান আনা, এগুলোর মধ্যে কল্যাণ রয়েছে।
জি,
তাহলে আমরা অনেকেই না জেনে না বুঝে বলছে না, বলেছে হানায় কাবা তো বড়, আল্লাহ হানায় কাবা চিনেছি কার জন্য?
আমার নবীর জন্যই।
এই জন্য তো ফারুক আজম বলেছিল যে হাজার আসওয়াদ তোমাকে এমনি চুমু দিচ্ছি না, হাজার আসওয়াদ তো হানায় কাবার এক পাশে,
এক পাশে কোনায় কোনায়
কোনার মধ্যে রয়েছে, এটা লাগানো অবস্থায় রয়েছে, যে তোমাকে চুমু দিচ্ছি এর জন্য তুমি তো কোনো কল্যাণ করতে পারো না, তোমার ওইরকম কোনো অ্যাবিলিটি নেই, তোমাকে চুমু দেওয়ার একটা উদ্দেশ্য আমার রাসূল, আমার নবী তোমাকে চুমু দিয়েছে,
সুবহানাল্লাহ,
সেজন্য তোমাকে চুমু দিচ্ছি,
আমার নবী চুমু দেওয়াতে তুমি দামি হয়ে গিয়েছো। আল্লাহু আকবার,
সবার কাছে মহব্বত এমনই ছিল,
সুবহানাল্লাহ।
তোমার জন্য চিবনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনি রেখেছেন, উনি এক জায়গার মধ্যে তিনি চক্কর দিতেন, ওগুলো নিয়ে চক্কর দিচ্ছেন। তোমার জিজ্ঞাসা করলো যে সাইফন, জিজ্ঞাসা করলো যে উমর আপনি এই জায়গায় চক্কর দিচ্ছেন ওগুলো নিয়ে ব্যাপারটা কি,
কারণটা কি,
কারণটা কি? তখন ফারুক আজম বললেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন ও যে এখানে চক্কর দেওয়ার একটা কারণ হচ্ছে এটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় এরকম চক্কর দিতে দেখেছি।
সুবহানাল্লাহ,
কোনো কারণ জানি না আমি, কোনো রিজন আমার জানা নাই, আমার নবী দিয়েছেন আমি সেটাকে মহব্বত অনুকরণ করছি, যেন আমিও দিচ্ছি।
সুবহানাল্লাহ,
এজন্য হাজার আসওয়াদে চুমু দিয়ে আমার নবী দিয়েছেন, যেন আমিও দিচ্ছি। তো বুজুর্গরা আমরা দোয়া করেছেন এভাবে আমরাও সেজন্য করছি
ইনশাআল্লাহ। এটাই আমাদের,
এটা আমাদের বিশ্বাস, এটা এটা আমাদের থিওরি, অন্য কেউ থিওরির দরকার নেই। আর কোরআন যেখানে বলা হচ্ছে যে না মুখ ফেরানো কোনো কল্যাণ যেহেতু নেই, মুখ ফিরাবো কি জন্য? আর যারা আশিকের রসুল ওনারা জানেন কোন দিকে দাঁড়ালে হানায় কাবার সামনে আসবে, রসুল রোজার সামনে আসবে।
সুবহানাল্লাহ।
আর আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ অনেক পরমদের যোদ্ধাদের এমন একজন, পরমদের এমন একজন রোহানি ব্যক্তিত্ব যিনি কোন জায়গায় দাঁড়ালে দুইটা জিনিস একসাথে চলে আসবে, এক কথায় টু ইন ওয়ান,
জি জি,
একের ভিতরে দুই, দুইটার সামনে চলে আসবে, তার মনের মধ্যে কোনো কনফিউশন আসবে না আমাদের মধ্যে যে আমি কি হানায় কাবাকে পেছনে কেন রাখলাম, রোজামার মধ্যে কেন সামনে রাখলাম, কনফিউশন অনেকে আসতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। তো শয়তান ধোঁকা থেকে বাঁচার জন্য আমার আমির আহলে সুন্নাত এমন থিওরি দিয়েছেন যে এমন জায়গায় দাঁড়াও, গৌসিয়া চক্ষক বা অন্য জায়গায়, এমন জায়গায় দাঁড়াও যে জায়গায় দাঁড়ালে হানায় কাবা চলাফের সামনে সবজ গুমদের সামনে চলে
আসবে। সুবহানাল্লাহ।
আমরা এগুলো করি, আমরা তো এখন সন্তানদেরকে দিয়ে দিয়েছে মোবাইল আর খেলা নিয়ে,
না না,
তাহাজ্জুদের জন্য কয়জন চেষ্টা করেছি আমাদের সন্তানদেরকে, কয়জন জাগিয়ে,
আল্লাহ,
আজকে খেলার জন্য আমরা রাত দিন একা একা করে খেলছি, কোনো বিষয় নাই, কোনো কাজ নাই, সব কাজ স্টপ, শুধু খেলা। তবে দেখুন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছি আমরা সকলেই জানি। বুজুর্গানি দিন মালিক রহমতুল্লাহ তালাই এই যে এতগুলো ইবাদত রিয়াজত এভাবে খানায় খাবাকে সম্মান করা, মদিনার মাটিকে সম্মান করা, আজকে ওনার নাম ইতিহাসের পাতায় কেন লেখা হয়েছে?
জি জি,
ইমাম মালিক যখন একজন যখন পৃথিবীতে এসেছে, ইমাম মালিকের আম্মা একজন মা এসেছে, আর যখন তিনি পৃথিবীতে বিদায় নিচ্ছেন তখন লক্ষ লক্ষ মায়ের সন্তানারা অশ্রু দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বিদায় দিয়েছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে এটা আমাদের জন্য বড় মেসেজ, আশাটাই বড় বিষয় নয়, এসে কি করে সেটা হচ্ছে বড়
বড় বিষয়। আল্লাহু আকবার,
নবীর উম্মতের জন্য কি কি রেখে যাচ্ছি? এই প্রিয় নবীর উম্মতটা আমাকে যে আমার নাম যে ইতিহাসের পাতার স্বর্ণ করে লিখে থাকবে, আজকে ইমাম মালিকের নাম বলতেই ওনার পিতার নাম, ওনার গ্র্যান্ডফাদারের নাম নিচ্ছি আমরা, ওনার ইন্তেকালের অবস্থান সম্পর্কে, ওনার ইশকের মহাব্বত সম্পর্কে। কেন আমরা তোমাকে চিনিও না, অনেকে দেখিও নাই, কিন্তু তার মধ্যে আমার মধ্যে মহাব্বত ছিল,
যার কারণে আজকে তো
তার নাম ইতিহাসের লিখে জানলো। আসলে কসার ভাই বলতে তো অনেক কথা, আমরা সকলে জানি আমরা কোনো ব্যক্তি এনহানসমেন্ট কোন সৎ ব্যক্তি কখনো কোনো কাল্পিটকে কোনো অপরাধীকে বন্ধু বানাবে না।
না,
আল্লাহ ইসব করেছেন শয়তান সম্পর্কে যে আদুবুম মুবিন, প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন, এবং শয়তান নিজেও বলছেন যে আনিকফুর, আনিকফুর যে কুফরি করো, কুফরি করো।
জি,
শয়তান প্রথমে মানুষকে কুফুরের দিকে ধাবিত করে যে আনিকফুর, যখন সে কুফরি করে তখন সে তাদেরকে লক্ষ্য করে বলে যে তোমরা কুফরি করেছো, তোমাদের উপর আল্লাহ পাকের আজাব শাস্তি অবশ্যই আসবে, আমি তোমাদের থেকে পালিয়ে যাচ্ছি, কেননা আমি একটা ভুল করেছি, সেজন্য আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, আমাকে অভিশাপের বোরকাটা এভাবে আমাকে পরিধান করানো হয়েছে, আমাকে পুরাতন কাফির বলে আখ্যায়িত করা হচ্ছে একটা ভুলের কারণে, আর তোমরা সকাল সন্ধ্যা এতগুলো আল্লাহ পাকের অবাধ্যতা করে যাচ্ছ, তো তোমাদের উপর আজাব না আসে কার উপর আসবে? তোমার আমার অপরাধের চেয়ে তোমাদের অপরাধটা অনেক বড় মারাত্মক এখন তোমার সময়ে, বুঝলাম তোমাদের থেকে আমি পালিয়ে যাচ্ছি। কিন্তু শয়তান প্রথমে কিন্তু তাকে উদ্বুদ্ধ করেছিল গুনাহের কাজ করার জন্য,
মানে শয়তান নিজে আমাদেরকে গুনাহের কাজে ফেলে আমাদের থেকে দূরে পালিয়ে
যাচ্ছে, চলে যাচ্ছে, কিজন্য আমরা আমাদের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে।
আল্লাহু আকবার।
তো এখন কোন মুসলমান, কোন আশিক রসুল, কোন একজন ভালো ব্যক্তি কখনো কোনো কাল্পিটকে কোনো অপরাধীকে বন্ধু বানাবে না, কেন কারণ তার সাথে যে থাকে সাহবতে সালেহ তরা সালেহ কুনত, সাহবতে তালে তরা তালে কুনত, সৎসঙ্গে কারণ মানুষ সৎ হয়, অসৎ সঙ্গে কারণ মানুষ অসৎ হয়,
অসৎ হয়ে।
তাহলে আমরা সকলে জানি অসতের কাছে সাথে চললেই আমিও অসৎ হয়ে যাব।
জি জি,
এখন এটা মুখে বলো ঠিক, পরীক্ষার খাতায়ও লিখি ঠিক, বক্তব্য দেওয়ার সময় বলো ঠিক, কিন্তু কাজ যখন আমরা আমাদের উপর আসে তখন আমরা আবার শয়তানের প্রধান মানুষ, কারণ শয়তানের চেয়ে বড় কাল্পিট, শয়তানের চেয়ে বড় শত্রু আর কেউ আছে?
কেউ,
আর কেউ নেই। তো আমি মুখে বলি যে শয়তান থেকে ভালো মানুষের সাথে চলাফেরা করার জন্য আমাদের এম ইন লাইফ যেটা রয়েছে, আমি আমার এম ইন লাইফটা কীভাবে সাজিয়ে ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমাকে ভালো মানুষ হতে হবে, মানুষের উপকারে সাহায্য করতে হবে, সবসময় সদা সত্য কথা বলিব, আমরা সবসময় পড়ে থাকি, সবসময় বলে থাকি, সবাইকে উপদেশ দিয়ে থাকি, বাট যখন নিজের বেলায় আসি তখন বলছি না একটা মিথ্যা বললে কী আর মনটা হবে। তখন আমি তো মানুষকে বলেছি যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য, এখন আমি নিজেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি, আজকে 50 বছর 60 বছর অতিবাহিত হয়ে গিয়েছি, এখনও পর্যন্ত ভালো হওয়ার সেই মন মানসিকতা আমাদের মধ্যে নেই। যখন বিছানায় পড়ে যাব তখন যদি তওবা করি, সুযোগ থাকলেই তো, না থাকলে মদিনায় তো এই ভাই মৃত্যুবরণ কয়জনের ভাগ্যে রয়েছে, খানায় খাবার দেখে দেখে কয়জনের ভাগ্যে রয়েছে যে মৃত্যুবরণ করার জন্য।
আসলে
এই জন্য হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, মানিস তাতা আই ইয়ামুতা বিল মদিনাতে ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমা ইয়ামুতু বিহা, অর্থাৎ যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতে পারে সে যেন সেখানে মৃত্যুবরণ করে, কেননা আমি মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের হাদিস পঞ্চম খণ্ড 483 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে।
আল্লাহু
আকবার। আসলে বাক্কায় মুফতি আল্লামা হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইরফান নঈমী রাহমাতুল্লাহ তাআলা বলেন যে প্রকাশ থাকে যে এই সুসংবাদ ও হেদায়েতটি সকল মুসলমানের জন্য প্রযোজ্য।
সুবহানাল্লাহ।
সকলে যেটা দোয়াটা করা, এই জন্য বুজুগানে দিন তারা চেষ্টা করতো মদিনায় তৈবা থাকার জন্য, কখনো মদিনা শরীফের বাইরে যাওয়ার চেষ্টা করতো না।
আল্লাহ,
এই জন্য মদিনা শরীফের বাইরে যদি যাই মালাকুল মৌত চলে আসে,
সেরকম হবে। বুজুর্গ ছিল ইমাম মালিক
রহমাতুল্লাহ, আর তাদের মধ্যে অন্যতম ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ।
হায়, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। আমি মদিনায় তৈবা চলে যাব,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার শেষ মৃত্যু যেন এখানেই হয়।
হায়, আলিমে মদিনা
তেমনি
মৃত্যু হয়েছে আপনার কোথায়? মদিনায় মুনাওয়ারায়।
আরে জানেন তো হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা শুনেই তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ যেন আমাকে মৃত্যুর মদিনায় চিনা, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন ওই জায়গায় যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিতেন মসজিদে নববীর মধ্যে মেহরাবে নবী, নবীর মুসাল্লায় তিনি শাহাদাত বরণ করেন। তাহলে ওনাদের ইস্তিহা ছিল এটাই। এখন আমাদের ইস্তিহা হচ্ছে কেমনে বিল্ডিং এর মালিক হব, কেমনে কোটিপতি হব, হ্যাঁ কিভাবে আমাদের সন্তানরা যেন, ওই যে একটা প্রবাদ আছে সন্তান যারা তাকে দুধে বাঁধে, মানে অভাব যেন না থাকে,
না থাকে।
এখন ওই অভাব জিনিসটা না থাকার কারণ আমার সন্তান তো জানে না অভাব কী জিনিস, আমার সন্তান বুঝে না যে গরিব কী জিনিস, আমার সন্তান জানে না যে একবার উপবাস থাকলে যে কী কষ্ট হয়, ব্যবহার থাকে নাই।
মূল কথা মদিনার মোহাব্বত যেটা ছিল ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা, শুধু মদিনার মোহাব্বত রাসূলের সাথে নিজেকে উৎসর্গ করে দেওয়া, আর আজকে সেই মদিনার মোহাব্বত থেকে আমরা কতটুকু দূরে চলে আসছি এটা আমরা নিজেরাই জানি। আমরা যেটা আমাদের কেমন বলছিল যে আমরা আমাদের নিজেদের সংশোধনের ক্ষেত্রে, আমাদের সন্তানদের সংশোধনের ক্ষেত্রে কতটুকু সেই মদিনাওয়ালা মোহাব্বত তাদেরকে আমরা তাদের অন্তরে দাখিল করছি, এটা হচ্ছে দেখার বিষয়। মাশাআল্লাহ, আমরা এই বিষয়ে আরেকটু আমাদের কেমন থেকে শুনবো, আরও জানবো ইনশাআল্লাহ। অনেক দর্শক আমাদের কল করছেন, এস এম এস করছেন, কিছু কল এস এম এস অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আমাদের আলোচনার দিকে ইনশাআল্লাহ ফিরে আসবো। আর যেমনটা মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেকে মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, ফেসবুক লাইভের মাধ্যমে, পাশাপাশি ইউটিউব আমাদের যে চ্যানেল রয়েছে সেটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। কিছু কমেন্ট অ্যাড করবো ফেসবুক লাইভ থেকে। মাশাআল্লাহ মোহাম্মদ জাকির আশরাফি ভাই আমাদের কমেন্ট করেছেন, সুবহানাল্লাহ। এভাবে মাশাআল্লাহ মোহাম্মদ শাহজাহান আলম ভাই আমাদের সাথে রয়েছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। এভাবে মাশাআল্লাহ সাইম আহমদ ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মোহাম্মদ গুলাম ইয়াসিন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শহীদুল্লাহ তালিব আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আনাস ভাই আমাদের সাথে রয়েছেন। শুক্রিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ কমেন্ট করছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক মাশাআল্লাহ। এভাবে এক দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে অনেকে কল করেছেন, এস এম এসও করেছেন, কিছু এস এম এস অ্যাড করবো। যেমনটা পটুয়াখালী বাউফল থানা থেকে আমাদেরকে এস এম এস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতু, আপনাদের এই অনুষ্ঠান আমাদের কাছে খুব ভালো লাগে, আমিও আমার মা প্রতিদিন মাদানে চ্যানেল দেখি মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এটা দেখে কিছু শিখতে পারি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। এভাবে নিজেও দেখেন মাশাআল্লাহ, আপনার প্রতিবেশী আশেপাশের বন্ধুবান্ধবকেও দেখার দাওয়াত প্রদান করা অনুরোধ রইল মাশাআল্লাহ। যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ আমরা আমাদের নাতি সঙ্গে ইসলামের কাছে আসবো, কিছু আপনাদের অনুরোধ ইনশাআল্লাহ আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম রিয়া আহমেদ, আমি গায়ানা থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, কালামটির নাম হচ্ছে প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনার হাজরে নসিব করুক ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকার অনুরোধ, নির্দিষ্ট সময়ে আমরা আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব। আমাদের মিনহাজ ভাইয়ের কাছে যাব। মিনহাজ ভাই, আমাদের দর্শক অনুরোধ ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে যতক্ষণ আপনার রেডি হয়ে যায় তখন শোনাবেন, পাশাপাশি একটি নাচ শুনে বা কালাম দিতে আমাদেরকে এখন শুনিয়ে দিতেন মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগছে মো
দিবে
চোখে ধারায় হইবে নদী হইত বীর হবারে লাগছে মন হইত নবী ডাকবে মদিনায় মরে পাথর হয়েছে ইশকে কাতর হবে এমন ইশকে কাতর হবে এমন দয়া যদি হয় মর পানে লাগছে এমন হইত নবী ডাকবে মদিনায় মরে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত তারে দারে ঘুরব কত তারে দারে শাহী সে পার ছেড়ে হৃদয় ব্যথা গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো তারে লাগছে এমন হইত নবী ডাকবে মদিনায় মরে বলোটে নুরানি সে কদমে কেদে কেদে পড়বলোটে নুরানি সে কদমে রোজ হাসরে সুপারিশকারী রোজাসরে সুপারিশকারী দেখবে যখন সোনা জরে গিয়ে সে থার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে মন হইত নবী মদিনায় মরে হাশরের মাঠে নিজেকে আমি রাখব দরে কে মনে হাশরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কে মনে এসো কাছে আতারে এসো এসো কাছে আতারে এসো ডাকবে যখন দয়া ভরে লাগছে এমন হইত নবী ডাকবে মদিনায় গায় মরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এমন লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মরে। মদিনার প্রতি মহাব্বত কেমন ছিল সে মদিনার থাকার জন্য, আজকে যে মহান শখসিয়ত নিয়ে আমরা আলোচনা করছি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, সে মদিনার প্রতি কেমন মহাব্বত ছিল। হ্যাঁ, সে মদিনাওয়ালা তো দুনিয়া থেকে জাহিরভাবে পর্দা করেছেন, সে মদিনাওয়ালার যখন কোনো কথা বলতেন অর্থাৎ সে মদিনাওয়ালার হাদিস শরীফ যখন তিনি শোনাতেন তার কাছে আগত বিভিন্ন ইসলামী ভাইদেরকে, তখন হাদিস শরীফ পাঠ করতেন, আল্লাহু আকবর, কেমন তাজিম বলা হচ্ছে তখন ইনার, যখন হাদিস শরীফ তেলাওয়াত করা হতো নবীর মহাব্বতের নবীর প্রতি তাজিমের কারণে ইনার চেহারা শরীফ হলুদ হয়ে যেত, আল্লাহু আকবর, কেমন মহাব্বত ছিল নবীর বাণী যখন বলছেন, নবীর হাদিস শরীফ যখন তেলাওয়াত করছেন। আর সেই নবীকে অনুসরণ করা তো এটা আলা বালা অনেক উঁচু মকামে তাদের মধ্যে ছিল। আর আজকে যদি আমাদের অবস্থা দেখি প্রিয় দর্শক, আমরা আজকে কোন পর্যায়ে আছি, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইশকের রসুল নিয়ে আলোচনা হচ্ছে, ইনার মদিনাওয়ালার প্রতি মহব্বত নিয়ে আলোচনা হচ্ছে, আর আমরা সে মদিনাওয়ালার ফরমানের উপর কতটুকু আমল করছি, সে মদিনাওয়ালার দেখানো সুন্নতের উপর আমরা কতটুকু আমল করছি। আসলে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আজকের যে মহান ওলিয়ে কামিলের আলোচনা হচ্ছে ইনার জীবনী থেকে আমাদের রয়েছে। প্রিয় দর্শক, আমার নবীর প্রিয় সুন্নতকে আমরা কতটুকু আঁকড়ে ধরছি। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা ইনার ইশকে রসুল এমন ছিল, বলা হচ্ছে না জাভেদ ভাই ইনার জন্য মিশর থেকে না কোন একটা জায়গার নাম বলা হয়েছে যেখান থেকে দামি ঘোড়া ইনাকে গিফট করা হয়েছিল মিশর থেকে, তাহলে সেখান থেকে বলা প্রায় তিনটি ঘোড়া ছিল না, সেখান থেকে বললো আপনি একটু ঘোড়া হলো তো রাখতে পারেন, তো দামি এত সুস্থ সব ঘোড়া।
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার দরবারে হাজির দিলেন, হাজিরি দিলেন, দেখলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার দরবারের সামনে কতগুলা মানে উন্নত মানের রয়েছে, তো তিনি এটা নিয়ে বলছেন যে কি কতই না উন্নত মানের ঘোড়া। তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এটা শুনেছেন সাথে সাথে বলেছেন এগুলো আমি আপনাকে উপহার স্বরূপ দিয়ে ফেলেছি। তখন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন হুজুর এগুলো তো অনেক উন্নত মানের, আপনি তো চাইলে একটা ঘোড়া রেখে দিতে পারতেন। তখন তিনি কি উত্তর দিলেন, আনসার করেছিলেন, কেমন ইশকে রসুল ইনার মধ্যে ছিল। আহ, বলা হচ্ছে যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের মধ্যে শায়িত আছেন, শুয়ে আরাম করছেন, আমি কিভাবে আমার ঘোড়ার কোর ওই জমিনে ওই পদতলিত করব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বলা হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কেমন ইশক দেখেন, যখন কোনো ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে হাদিসে মোবারকার বর্ণনা করত তখন তিনি কান্না শুরু করে দিতেন। শুধু কান্নাই করতেন না, অনেক সময় দেখা যেত যে ইনার চেহারার রং পরিবর্তন হয়ে যেত, হলদে হয়ে যেত, এবং হলদে হয়ে পরিবর্তন হয়ে তিনি এক পর্যায়ে ঝুঁকে যেতেন। তখন এর বিশেষ কারণ যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যেটা আমি দেখছি তা যদি তোমরা দেখতে তাহলে এ বিষয়ে আমাকে প্রশ্ন করতে
পারো।
কেমন ইশক ইনার মধ্যে ছিল। বলা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার হাদিসে পাকের দরস দিচ্ছেন,
জি,
ওই অবস্থায় বিষাক্ত বিচ্ছু ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে 16 বার দংশন করেছিল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তারপরও এই বিষক্রিয়ার কারণে ইনার শরীরের মধ্যে শরীরের রং হলদরূপে ধারণ করে নিল।
আচ্ছা,
এবং তিনি তারপরও এত যন্ত্রণার পরেও তিনি নিজেকে পার্শ্ব পরিবর্তন করেননি, একটুও নড়াচড়া করেননি।
আচ্ছা,
যখন ইনার হাদিসের দরস দেওয়া শেষ হলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আজকে একটা আশ্চর্য বিষয় দেখেছি। তিনি বললেন, ইমাম মালিক বললেন হ্যাঁ, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের কারণে তাজিমের খাতিরে ফরমানের খাতিরে আমি নিজেকে কি করিনি মানে পরিবর্তন করিনি। আমি আমি আপনি হলে কেমন করতাম, মশা কামড় দিলে আমরা নামাজরত অবস্থায় থাকলে ওখানে হাত টাচ করে ফেলি,
যে
ইনাকে শুধু হাদিসের দরদ দিচ্ছে এই অবস্থায় তিনি নিজেকে কি মুখ ঘোরাচ্ছেন না,
আল্লাহ
পরিবর্তন করছেন না,
আল্লাহু আকবার,
কেমন ইশক ইনার মধ্যে আমার নবীর প্রতি মহব্বত রয়েছে,
নবীর হাদিসের সম্মান প্রদর্শন,
কেমন সম্মান প্রদর্শন করছে দেখেন কাসর ভাই। আজকে আমরা নওজোয়ান যারা রয়েছি, আহ, দরকার ছিল ওই নবীর মহব্বতে ইশকে আমি আপনি কি করা, নামাজকে আঁকড়ে ধরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, গুনাহ থেকে বাঁচা। কেননা দেখেন, যদি ওলি কামিলের যদি আমরা জীবনী স্টাডি করি, ইনাদের কাছে যে রসুল পাকের সুন্নত তো একটাও কি নাই, বাকি নাই, তেমন যেমন ধরেন দেখেন কিবলেশ্বরকে তরিকত আমির বরকাতুল্লাহ আলিয়ার একটা সুন্নতের বিষয়ে বলবো, এটা খুব আমি দেখি নাই, কারো কাছে দেখি নাই, যে খাদিমের ছেলেকে কী করা, মহব্বত করা। যেভাবে আমার নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমের ছেলেকে কী করতো, সন্তানকে মহব্বত করতো, ওই সুন্নতকে পর্যন্ত কী করে নিচ্ছেন, খুঁজে নিয়েছেন।
আল্লাহু
আকবার। দেখেন আজকে আমরা যারা নওজোয়ান রয়েছি, আমাদের নসিহত এটা শিক্ষার বিষয় যে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকায় আজকে আমি আপনি
বেশক
এই জীবন পেয়েছি, নিঃশ্বাস পেয়েছি, মা পেয়েছি, সম্মান পেয়েছি, ইজ্জত আব্রু সব কিছু পেয়েছি, কিন্তু ওই নবীর কোন আদর্শটা আমার মাঝে আপনার মাঝে বিদ্যমান রয়েছে, আজকে আমি আপনি বিপদগামী হয়ে কোন দিকে যাচ্ছি, আমার আপনার যাওয়ার কথা ছিল কোন দিকে। কারণ পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে সমস্ত মাখলুকের যখন রোহকে একত্রিত করেছিল, তখনই আমি আপনি কী করেছি, আমার আপনার রূহ আল্লাহ পাকের দরবারে কি তো ওয়াদা করে এসেছে যে আমি আপনি আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল তোমরা পৃথিবীতে গিয়ে কী করবা, আমরা ওয়াদা করেছি আল্লাহ পাকের ইবাদত করব।
আল্লাহ,
আমরা কি আসলে আল্লাহ পাকের ইবাদত করছি, আল্লাহ পাকের আনুগত্য করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি? আহ, আমাদের চিন্তা করা দরকার, সময় রয়েছে।
যে জায়গায় মালিক রহমতুল্লাহ তাআলা এই হাদিস শরীফ যখন
এত
সম্মান করত,
এত তাজিম,
আর সেই জায়গায় আমরা সেই নবীর আমল সুন্নতকে কতটুকু, আল্লাহ,
কিয়ামতের ময়দানে এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি আপনি কি আনসার দিব, কি কারণে আমি নামাজকে ছেড়ে দিয়েছি, রোজাকে ছেড়ে দিয়েছি, গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, চিন্তার বিষয়।
যেমনটা কামুজুর প্রথমে যে বিষয়টা এনেছিলেন যে আসলে যে নবী আমাদের জন্য সুপারিশ করবে সেই নবীর দরবার ছেড়ে আমরা কোথায় যাব, আর সেই নবীর সুন্নত যদি আমরা আঁকড়ে না ধরি, এনার সুন্নতকে যদি বিপর্যয় থাকি, তা সে কেয়ামতের দিন আমাদেরকে কেই বা বাঁচাবে, সে নবীর জন্য তো, সে নবীর সুপারের জন্য তো নবীগণ পর্যন্ত আমার নবীর দিকে ছেড়ে থাকবেন।
কারণ উসমান গানি রাদি আল্লাহ তাআলা আনলেন, তিনি এক জায়গায় একজনকে বলে পানি আনার জন্য, পানি আনলেন, রুজু করলেন, রুজু করার পর তিনি বলতে লাগলেন যে আমার নবী এই জায়গায় এসে রুজু করেছে,
আল্লাহ
এই জায়গায় রুজু করেছে, যে এটা কোনো রিজন নেই, আমার নবী করেছেন, আমরা করে যাচ্ছি,
আমরা করে যাচ্ছি।
এজন্য হিলিয়াত আলিয়ার মধ্যে হযরত মুসান্না ইবনে সাঈদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে লাগলেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যে এমন কোনো রাত নেই যেদিন, যেই রাতে আমার সাথে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত
হয়নি, আল্লাহ সুবহানাল্লাহ,
এমন কোনো রাত নেই। তাহলে দেখুন প্রত্যেক রাতেই ইমাম মালিকের সাথে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়,
মানে এটা কি
কেমন নবীর প্রতি মহব্বত ছিল, আর কেমন সে মদিনাওয়ালা,
প্রতিদিন যদি সাক্ষাৎ হয় এটা কেমন সৌভাগ্যবান ব্যক্তি। জন্য শারহুজ জুরকানির মধ্যে আলাল মুওয়াত্তার মধ্যে এভাবে বর্ণনা করা হচ্ছে যে ইমাম মালিক আহমদের একটা অনুবদ্ধ কিতাব মুওয়াত্তা, মুওয়াত্তা ইয়া মালিক।
আচ্ছা,
ওই মুওয়াত্তা এটা কিতাবটি লেখা সম্পন্ন করার পর তিনি তার ইখলাস একাশটা পরীক্ষা নিচ্ছেন।
আচ্ছা,
যে তিনি ওই পাণ্ডুলিপিটা পানির মধ্যে ফেলে দিলেন, বলে বললাম যে এটা যদি আমার ইখলাস যদি সঠিক হয়, এটার একটা পাতাও ভিজবে না পানিতে, কবুল করবেন এবং এটার কি করবো পরবর্তীতে পাণ্ডুলিপি আকারে সবার কাছে এটা কি করবো
প্রচার করবো।
পানিতে ফেলার পর দেখা গেল এটার একটা পাতা ভিজে নেই,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
সম্পূর্ণ পাতা, সবগুলা পাতা ছিল, শুকনো ছিল। তারপর তিনি এটা ওখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে মালিক পাবলিশ করতে লাগলো পরবর্তীতে। দেখুন ইমানটা কত বড় মজবুত ছিল, দৃঢ় বিশ্বাস। সেজন্য
পানির মধ্যে এভাবে ফেলে দেওয়া এবং নিজের ক্লাসের প্রতি এভাবে পরীক্ষা নেওয়া,
আল্লাহ তাকে নিজেই নিজের একাউন্টে তার পরীক্ষা
নিচ্ছেন, আল্লাহ,
মানে যে আছে না, মানে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বিচার করা,
নিজের বিচার করা।
আমরা তো অন্যের বিচার করি বিবেকের আদালতে দাঁড়িয়ে, তো বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজের বিচার করাটা অনেক টাফ।
হ্যাঁ, নিজেরকে নিয়ে নিজের সমালোচনা করা, নিজেকে নিয়ে নিজের চিন্তা ভাবনা করা, এর খুবই অভাব আমাদের মধ্যে,
নিজের বিচার করা।
হ্যাঁ, এবং মালিক রহমতুল্লাহ তালার জীবনী থেকে আসলেই যে ইনাদের আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করার জন্য তারা কতভাবে না নিজেকে আল্লাহ পাকের দরবারে পরীক্ষা, না নিজেকে নিজে পরীক্ষা নিয়েছেন না বিভিন্ন ক্ষেত্রে, সেটা হতবার নিজেকে নিজে নিজেকে নিজে প্রশ্ন করতেন, আমি কতটুকু ইবাদত করেছি।
শুধু এটা না তো মনে করেন যে একটা কিতাব লিখে, একটা কিতাব নয়, আমরা একটা ফেসবুকের একটা স্ট্যাটাস বলেন যে একটা কিছু লিখলেই ওইটাও কত বাহবা পাওয়ার জন্য,
বাহবা পাওয়ার জন্য কত কিছু
প্রতি বছর আমরা কপি করে আবার ছাড়ে, কি জন্য যে বাহবাটা আবার পাওয়ার জন্য লিখাটা সুন্দর হয়েছিল। আর দুই এক পৃষ্ঠা যদি কোনো লিখতে পারি তাহলে তো মাশাআল্লাহ বলতে হবে না, ওই নামের পূর্বে অনেকগুলা লেখক আলকাপ লাগিয়ে দেয়, বিশিষ্ট লেখক গবেষক চিন্তা অনেক কিছু আমরা দিয়ে থাকি এগুলো। তো কি জন্য এখন যদি দেখা যায় উনি আর লেখক গবেষক কয়টা বই লিখেছেন, দেখা যাচ্ছে বই নয় কয়েকটা পুস্তিকার কয়েক পৃষ্ঠা লিখেছেন, এই জন্য লেখক গবেষক। আর বুঝলাম নি বাবার কিতাব লেখার পর কখনো নিজের নামের আগে লিখে নাই যে আমি কি
মালিক রহমতুল্লাহ জীবনে দেখেন বড় বড় আলিম মুহাদ্দিস আসিনার কাছে
তো কখনো বললো যে আমি অনেক বড় লেখক গবেষক। আমার আমির আহলে সুন্নাত এতগুলো কিতাব লেখার পর দেখুন এগুলো ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহ দরবারে গ্রহণযোগ্য লাভ করা। কারণ পৃথিবীতে অনেক যে না নিউজ পেপার আছে না, নিউজ পেপার অনেক কলম আসে, অনেক লেখা হয়,
জি,
কিন্তু এগুলো কালের বিবর্তনে সবগুলাই হারিয়ে
যায়।
সকাল এটা আসলো, সন্ধ্যার সাথে এটার
শেষ,
ওটার এখনো ভ্যালু থাকে। আমরা আমরা করি তো আপনি যদি কাউকে দেন যে এটা গতকালের নিউজ পেপার আছে একটু পরে দেখো, তো গতকালটা পড়ার সময় নেই, আজকেরটা পড়ার সময় পাচ্ছি না, কারণ দেখুন যিনি লিখেছেন ওনারা তো কষ্ট করে লিখেছেন,
জি জি,
এখানে অনেক কথা রয়েছে, ওইগুলো তো পড়ার জন্য কারো আগ্রহ থাকে না। কি জন্য মকবুলিয়ত এক জিনিস, মশহুরিয়ত এক জিনিস,
অবশ্যই
আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা একটা ভিন্ন কথা, একটা প্রসিদ্ধ সেটা ভিন্ন কথা। লিখে প্রসিদ্ধ হয়ে গেল লেখক গবেষক যা কিছু হোক, কিন্তু যেটা আল্লাহ দরবারে মকবুল হয়েছে এটা কাল বিবর্তনে সবাই হারিয়ে যাক সেটা হারাবে না,
হারাবে না।
যেটাকে বলে ইতিহাসের স্বর্ণ করে
লেখা,
সুবহানাল্লাহ। এটাই তো আসলে আল্লাহর লিগন চেয়েছেন, আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করার জন্য সব কাজ করেছেন, আর আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন, তারা ইন্তেকাল করেছেন, শত বছর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ তাদের আলোচনা তাদের অনুসারী কেমন পর্যন্ত থাকবে, আল্লাহ আকবার। এটাই হচ্ছে মূল বিষয় যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম যে আসলে মদিনার মোহাব্বত থাকা, যেরকম ইনি হাদিস শরীফ বয়ান করলো ইনার চেহারা রঙ পরিবর্তন হয়ে যেত, আচ্ছা আমি একটা বিষয় বলছিলাম এরকম যখন তিনি হাদিস শরীফ বয়ান করতেন তার চেহারা রঙ পরিবর্তন, এটা ওই সময় হয়েছিল ঘটনাটা যে সময় ইনাকে বিচ্ছু দংশন করছিলেন ওই সময় ইনার চেহারা রঙ পরিবর্তন হয়। এবং আলাদা ইনাদের একটা যখন আমরা সাধারণত অনেক সময় আমাদের সামনেও এরকম বয়ান হয় হাদিস শরীফ বা বিভিন্ন কিছু বয়ান হয়ে থাকে, তখন আসলে আমাদের অবস্থা কেমন হয়, যেটা আসলে হাদিস শরীফ বয়ান হচ্ছে না, এটা আমার নবীর বাণী বয়ান হচ্ছে, এভাবে আমরা কতটুকু সিরিয়াসলি সেই বিষয়টাকে নিয়ে থাকি যে আমার নবীর একটা কথা এখানে বর্ণনা হচ্ছে, আমার নবীর একটা বাণী বর্ণনা হচ্ছে। তো তিনি যখন এরকম বর্ণনা করতেন তার মনের অবস্থা কেমন পরিবর্তন হয়ে যেত, এটা এটার জন্য শিক্ষা হচ্ছে আমাদের যে আমরাও এরকম হাদিস শরীফকে সম্মান করি, এবং হাদিস শরীফ যা কিছু বলা হয়েছে যা আমলের কথা এসে এসেছে সেগুলো যেন আমরা নিজের মধ্যে আপন করে নিই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর অনেকে আমাদের কল করছেন, কিছু কল অ্যাড করবে, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আমাদের আলোচনা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদের কিছু কল শুনে নিন।
আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম বিন্দু। তো আপনাদের মাদানি চ্যানেল দেখে দেখে মোটামুটি বাংলাদেশে বহু লোকের নামাজি হয়ে গেছে, তো আমি দেখি এখন শুধু মাদানি চ্যানেল নিয়ে আমি করে মাদানি চ্যানেলটা যদি 10 বছর আগে যদি হতো তাহলে বাংলাদেশের ছেলে মেয়েরা এত ছেলে মেয়ে খারাপ হতো না।
আল্লাহ 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 তাআলা আপনার অন্তরের মধ্যে যে একটা আফসোস যে আসলেই যে আমাদের বর্তমান সমাজ যে গুনাহের দিকে ধাবিত হচ্ছে, এবং সেদিকে তাকিয়ে মাদানী চ্যানেলের গুরুত্বটা মাশাল আপনার অন্তরের মধ্যে যে একটা স্থাপন হয়েছে, আল্লাহ পাক এটা স্থায়িত্ব নসিব করুক, আল্লাহ পাক কবুল করুক। এটা যদি আমাদের সকলের মাঝে চলে আসে যে আসলেই মাদানী চ্যানেল এটার গুরুত্ব কতটুকু আমাদের সমাজের মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে এই চ্যানেল দেখার গুরুত্ব কতটুকু, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এইভাবে আমরা নিজেরাও মাদানী চ্যানেল দেখি মাশাআল্লাহ, অপরকে দেখার দাওয়াত প্রদান করি, কারণ এই চ্যানেল আমাদেরকে আমাদের সমাজকে আমাদের সমাজের বাচ্চাকে আমাদের সমাজের যুবক ভাইদেরকে নামাজি বানানোর একটি চ্যানেল, আমাদেরকে গুনাহ থেকে বাঁচার উৎসাহ প্রদানকার একটা চ্যানেল, আমাদেরকে নেকি নামাজি তাহাজ্জুদ গুজার বানানোওয়ালা একটা চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নিজেও দেখার এবং অপরকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। জি পরবর্তী কল।
আমার নাম রুহুল আমিন, একজন। আমি একটি নাচে রসল শুনতে চাই, জীবনে অনেকই তোমার বিদান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে নাচ শোনার জন্য অনুরোধ করছেন। জিয়া আমাদের মিনহাজবাদীকে এগুবের পর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনা শেষের দিকে এগুবো ইনশাআল্লাহ। জি মিনহাজবাদী, সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
Ya Nabi Mustafa marhaba marhaba Ya Nabi Mustafa marhaba marhaba Ya Nabi Mustafa marhaba marhaba Salli ala sabse aala ala hamara nabi sabse bala o ala hamara nabi sabse aala ala hamara nabi sabse bala o ala hamara nabi apne maula ka pyara hamara nabi salli ala dono alam ka dulha hamara nabi ya nabi mustafa marhaba marhaba ya nabi mustafa marhaba marhaba خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلی ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلی ہمارا نبی غمزدوں کو رضا مجددی صلی اللہ بے قصوں کا سہارا ہمارا نبی یا نبی مرحبا مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد অস্র ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় অস্র ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় প্রিয় মদিনা দূরে যাব কে মন করে তেবাব দূরে আকা তেবাব দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ শায়রাছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেদিকে তাকায়
জগতে তুমি দরদি দে রসরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দে রসরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও মদিনার হাজিরে নসিব করুক, আমার নবীর সত্যিকার অর্থে মোহাম্মদ নসিব করুক মাশাআল্লাহ। এই কামজের কাছে আসবো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার জীবনে নিয়ে। আমার হুজুর আজকে এনার জীবনে কোন দিক তুলে দেবেন দর্শকের কাছে?
ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই ওনার ইশক মোহাব্বত আমরা শুনেছি। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই, আমরা তো আজকে মদিনা শরীফ গিয়ে অনেকেই চিৎকার করি, চেঁচামেচি করি, সেলফি নিয়ে ব্যস্ত থাকি, আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার সাথে যখন আলোচনা খলিফা আবু জাফর উচ্চাওয়া যখন কথা বলল, তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলাই তাকে উদ্দেশ্য করে বললেন যে খলিফা, এই মসজিদে আওয়াজকে উচ্চ করবেন না, আল্লাহ পাক তার পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের 26তম পারা সূরা হুজুরাতের 3 নম্বর ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নজরুল ইমাম থেকে অনুবাদ। নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে উঁচু রাখে আল্লাহর রসুলের নিকট, তারা হচ্ছে ওইসব লোক যাদের অন্তরকে আল্লাহ ক্রোধবিরতার জন্য বাছাই করে নিয়েছেন, তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান রয়েছে। তাহলে এখানে একদিকে উচ্চ আওয়াজে কথা না বলার জন্য বলা হচ্ছে, আর যারা বলে না তাদের জন্য আল্লাহ পাকের নিয়ামতের কথা বলা হচ্ছে।
সুবহানাল্লাহ,
নবীর দরবারে উচ্চ আওয়াজে কোনো সাহাবী একরাম উচ্চ আওয়াজে কথা বলেন না।
আল্লাহ,
না সিদ্দিক আকবর বলেছেন, না ফারুক আজম বলেছেন, না উসমান বিন নূরান বলেছেন, না মাওলানা শায়খ খুদা আলী বলেছেন।
এবং এখানে ওই বিষয়টাও তুলে ধরেছেন, জাহিরি হায়াতে যেরকম
জি যেরকম শ্রদ্ধা করতো, ভক্তি করতো, মহাব্বত করতো, আওয়াজ নিচে রাখতো, ভয় করতো, এখন পর্দা করার পরে যেন ওইটা অব্যাহত রাখে,
অব্যাহত রাখে।
কেননা কারণ সমস্ত নবীগণ হচ্ছে মাসুম এবং তারা জীবিত।
সুবহানাল্লাহ, নিঃসন্দেহে
নিঃসন্দেহে। সুতরাং প্রিয় নবীর দরবারটা এমন দরবার যেখানে সকালে 70,000 ফেরেশতারা এসে জিয়ারত করেন, সন্ধ্যায় আবার 70,000 আসে ওরা জিয়ারত করেন, এবং যে ফেরেশতা একবার এসে জিয়ারত করবে কিয়ামত অবধি দ্বিতীয়বার আবার এসে জিয়ারত করা সে সৌভাগ্য তাদের নসিব হবে
না। আল্লাহ
মাতার উম্মতে মুহাম্মদ নসিব হবে।
কেমন দরবার, যে
কেমন দরবার,
দরবারে এত ফেরেশতা হাজার হাজার,
তো আমরা ওই দরবারে যাচ্ছি, এখন ওই দরবারে গিয়ে এখন তো আমার চাইবার কথা, যা যা চাওয়ার আছে, কারণ আমার বিশ্বাস করেছেন বুখারী শরীফের হাদিস, ইন্না মা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, যে আমার আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী, যেখানে নিয়ামত বন্টন হচ্ছে সেখানে যদি হইচই করি, না নিয়ে যদি নড়াচড়া করি, দৌড়াদৌড়ি করি, তাহলে তো নিয়ামত হাতছাড়া হয়ে যাবে।
কার দরবারে এসেছি যিনাকে আমার আমার আল্লাহ পাক বলেছে না বন্টনকারী? হ্যাঁ,
তাহলে বন্টনকারী দরবারে চেঁচামেচি করি, এটা আদবের খিলাফ এক। দ্বিতীয়ত, বুজুগানের দিন যেভাবে চেয়েছেন আমরা তাদেরকে অনুসরণ করি,
অনুসরণ
আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিই। এখন আমরা তো কাউসার ভাই টাকা পয়সা হলে শুধুমাত্র চিন্তা করি, এটাকে 1 টাকা হলে কেন 2 টাকা বানাবো, 2 টাকাটা কিভাবে 5 টাকা 10 টাকা বানাবো, 1,00,000 টাকা সে কেমনে কোটিপতি, কোটিপতি হলে কেমনে আরো বেশি হবে, ওই চিন্তায় বিভোর থাকি। কিন্তু বুজুগানের দিনটা যে ওনারা মদিনা শরীফ ছেড়ে আসছেন না, এখানে থাকার ব্যবস্থা করছেন, এবং মদিনা শরীফ ছেড়ে অন্য কোথায় যাওয়ার কথা মাথার মধ্যে আনছেন না, ওরা মন হচ্ছে এরকম নেই, কি জন্য যে মদিনায় তৈবাই বাকি হায়াতটুকু অতিবাহিত করব, মৃত্যুবরণ এখানে হয়, কারণ এখানে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য আল্লাহ বেশ সুপারিশ করবেন। এই মন মানসিকতাটা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের অন্তরে এটা যেন প্রভাব বিস্তার করে, এরকম বলার মানুষ তো নেই আলহামদুলিল্লাহ। আসাদের বর্তমান ফিতনাফিসাদের যুগের মধ্যে মনুষ্যদের রোহানি ব্যক্তিত্ব আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রাসাফিজি দামাত বা মালিয়া, তিনি শিখিয়ে যাচ্ছেন যে মদিনা মদিনা, বাচ্চাদের অন্তরের মধ্যে মদিনার মহাব্বত, বাচ্চাদের অন্তরের মধ্যে এটা কীভাবে জাগ্রত করা যায়, শাহিন সাহেব বক্তাদের মহাব্বত কীভাবে জাগ্রত করা যায়। আমাদের সন্তানরা হয়তো খেলা নিয়ে ব্যস্ত হলে তো হবে না, কারণ আমাদের সন্তানদেরকে তাদের অন্তরের মধ্যে এই মহাব্বতটা জাগ্রত করার জন্য আমাদেরকে সবসময় তাদেরকে মদিনা মদিনা বাগদাদ বাগদাদ করা দরকার।
না আসলে দেখেন না কতটুকু এই পরিবেশের মধ্যে যারা সম্পৃক্ত হয়, এই সুন্দর পরিবেশের সাথে যারা আসে কাজ করে বা সময় দেয়, তাদেরকে কতটুকু এত উঁচুওয়ালা মদিনাওয়ালা মহাব্বত আমিরের সঙ্গে দিয়েছেন যে যেখানে ছোটো ছোটো বাচ্চারাও মদিনার কথা শুনলে কান্না করে শান্তি।
কারণ এটা আসলে পিতা মাতা যদি মদিনাওয়ালার মহাব্বত যদি কান্না করতে থাকে, এটা দেখতে সন্তানরা জিজ্ঞাসা কেন কান্না করছে।
হ্যাঁ
আপনি দেখবেন আপনি কান্না করলে আপনার সন্তান পাশে বসে আপনাকে প্রথমে অবজার্ভ করবে।
জি জি জি।
সিজদায় গেলে কেন কান্না করে, হাত তুলে কেন কান্না করে, তখন সে যখন বলতে শিখবে তখন সে জিজ্ঞাসা করবে হাত তুলে কেন কান্না করতে হয়।
হ্যাঁ
তারপর এখানে আপনি কি বলেন কেন কান্না করেন, মহাব্বত এরকম, প্রিয় নবীর মহাব্বত এরকম, প্রিয় নবীর দরবারে এরকম চাইতে হয়, আচ্ছা আপনি নবীর দরবারে চাইছেন চাইতে হয়, তো দেখতে দেখতে শুনতে শুনতে তার অন্তরের মধ্যে নবীর মহাব্বত এরকম একটা মাইন্ডে সেট হয়ে যাবে। তখন সে যখন বুঝতে শিখবে তখন সেও বলবে আমিও যাবো মদিনা
শরীফ।
আমি রাস্তার মতো এখানে দেখে দিয়ে কান্না করতে করতে এখানে ছোটো ছোটো বাচ্চা ওরা কান্না করছে,
ওরা
বলছে আমিও যাবো। অনেকে আমরা মাদানি চ্যানেলের মধ্যে দেখি মাদানি
দেখা হয়,
দেখা হয় যে বাবা আমাদেরকে যেন দোয়া করেন, আমরা আমাদেরকে চল মদিনার জন্য
তাহলে
এই যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কথা, যাদের মুখে প্লেয়ারের মুখে প্লেয়ারের নাম, ওরা দুনিয়া শিক্ষা পাচ্ছে এটা, ওরা ওই শিক্ষাটা বাদ দিয়ে পরিহার করে মদিনার নাম মুখে আনা, এটা সো টাফ। একমাত্র মাদানি চ্যানেল এবং আমির হোসেনের নূরানি নজরের সবটাই এটা।
সুবহানাল্লাহ। এটাই আমাদের উচিত, দর্শক মদিনাওয়ালার মহব্বত যদি চায় আমরা আমাদের অন্তরে স্থাপন করার জন্য। কেননা আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম এটা আসলে মূল বিষয় কিন্তু মালিক রহমতুল্লাহ তাআলা জীবন থেকে ইশকের রাসূল, ইনার মদিনার প্রতি মহব্বত, এটাই কিন্তু মূল টপিক, মূল পয়েন্ট আমাদের উঠে আসে যে কেমন ইনার থেকে মদিনার মহব্বত ছিল, কেমন আমার নবীকে তাজিম করতো, কেমন আমার নবীকে সম্মান করতো, এবং কত অনেক ইনার জীবনে থেকে ইনার অনেক ঘটনা থেকে কিন্তু আমাদের মূল আকিদার বিষয়গুলোও কিন্তু প্রকাশ পায়। হ্যাঁ আকিদার অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যেরকম বলছেন যে আমার নবী যেরকম জাহির হাতে থাকতো আমরা যেরকম সম্মান করতাম, যেরকম জন্য ইনার যে পর্দা করার পরে সেরকম সম্মান আমাদের আর থাকে, সে বিষয়ে আমরা যে ঘটনা বলছিল। তো এটাই আমরা যেন আমাদের সন্তানদেরকে মদিনার মহব্বত শিক্ষা দিই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ যখন মদিনার কথা আসবে তখন আমরাও যেরকম দেখি আমাদের মুজাকারার মধ্যে যে মদিনার কথা শুনলে আমির আল্লাহ সুন্নত কেমন করে কান্না করেন, ছোটো ছোটো বাচ্চারা কীভাবে করে কান্না করে, সেটা আমাদের পরিবারের মধ্যেও আসবে যদি আমরা আগে প্রথমে যারা ঘরের কর্তা আমরা যদি সে শিক্ষা নিই এবং নিজের আমলের মধ্যে যদি নিয়ে আসি। এবং যে বিষয়ে আমার ইকরামা হুজুর একটু আগে বললো যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মসজিদে নবীর মধ্যে কেউ উচ্চ আওয়াজে কথা বলছে তাকে যখন নিষেধ করছেন যে আপনি এরকম উচ্চ আওয়াজ করিয়ে নেবেন, তাই কোরআন পাকের আয়াতও ইনার কাছে তুলে ধরেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। হ্যাঁ এই বিষয়ে এখান থেকে একটা বিষয় এটাও শিক্ষা আমরা নিতে পারি, যাদের এই বিষয়ে আপনি কিছু বলবেন যে আসলে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আল্লাহর রাসূলের জীবন থেকে আমরা অনেক শিক্ষা তো পাই। তার মধ্যে একটা টপিক এটাও আসে যে ইনারা কখনও কোনো ইনাদের চোখে কেউ গুনাহ করছে দেখেছেন তাকে সামর্থ্য রয়েছে তাকে কি করতেন, বাধা প্রদান করতেন, নিষেধ করতেন, নেকের দাওয়াতে তারা কখনো কল্পনা করতেন না, নেকের দাওয়াতের যে একটা ফজিলত সেটা তারা কি আঁকড়ে নিতেন, এই বিষয়ে আপনি কি বলবেন?
এই বিষয়টা ছিল যেটা আমার হুজুর বলছেন এটা আদবের বিষয় ছিল।
হ্যাঁ জি জি জি।
ইনি উঁচু আওয়াজে বলছেন, উনি বলছেন যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরে হায়াতে যেমন আছেন ঠিক
জি জি
এখনই তেমনই আছেন,
জি
সেই জন্য আওয়াজকে উঁচু করার জন্য নিষেধ করেন।
জি জি।
এটা হচ্ছে একটা তাজিম সম্মান।
জি
আসলে গুনাহের বিষয় আসলে দেখেন বর্তমান আমাদের অবস্থা সমাজের আমাদের এলাকার মহল্লার দেখেন যে এখন কি সময় চলতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, গতকালকের কথা বলছে গুনাহের কথা, কিতাবে আসছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে।
মানে এক কথা আমাদের সমাজের মধ্যে আমরা গুনাহের এত ছড়াছড়ি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে গুনাহ হচ্ছে। হ্যাঁ আমি এখানে ওই কথাটা আসলে উঠে আসে যে দেখেন আমার সামর্থ্য রয়েছে, হ্যাঁ এ বিষয়ে আমি হয়তো নেগুনা থেকে বলার চেষ্টা করছি ঠিক আছে, কিন্তু আমার সামর্থ্য থাকার পরও আমি কাউকে নিষেধ করলাম না, তাহলে এটাও একটা বিষয় কি?
এখন তো সেটা না হুজুর, এখন কথা হচ্ছে যে একে তো আমার সামর্থ্য আছে বাধা দেওয়ার, কিন্তু আমি নিজেই তো লিপ্ত কানের মধ্যে।
আল্লাহ,
গতকালকে যে রাতের 3টা বাজে আমি উঠে বসে গেছি ঘরের মধ্যে হাওয়া আছে,
আমরা সেই রাতগুলোতে আমরা গুনাহে ভরা আমরা অতিবাহিত করছি। এমনকি একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ সাল্লাহ ইসলামের হাতে সেটা রয়েছে না, তোমরা যদি কখনো তোমার সামর্থ্য থাকে তাহলে তোমরা কি করো, তাকে বাধা বাধা সামর্থ্য নাও তাকে, হ্যাঁ হাত দিয়ে বা জবান দিয়ে যদি নাও পারো, কমপক্ষে এটাকে নিজের অন্তরে
ঘৃণা করো,
মন্দ জানো, ঘৃণা করো এটাকে। আজকে আমরা অনেকে তো এমন রয়েছি যে হয়তো গান বাজনা শুনি না ঠিক, কিন্তু অনেক সময় মোবাইলেও রিংটুন লাগিয়ে রাখে একেবারে কি টুন আকারে, এটা যখন চলে আমাদের অন্তরে ভালো লাগে, হ্যাঁ একটা ফিলিংস নিয়ে এটা এটার প্রতি, মানে এক তো একটা হচ্ছে আমরা করি না ঠিক, কিন্তু অনেকে এটাকে আবার অন্তরে ভালো জানি না,
এটা হচ্ছে মধ্যে রয়েছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু,
জি
মানে যে যে সম্প্রদায়কে অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়।
আল্লাহ,
ওয়েস্টার্ন কালচার যখন ধারণ করেছে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, এখন সে এটাকে লালন পালন করে, সে নিজে ধারণ করে সন্তানদেরকে ওইদিকে লালিত পালিত করছে এইভাবে,
জি,
যার কারণে সে সন্তানটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে বড় হয়, তখন তাকে দীন ইসলামের শিক্ষা দেয়, তখন সে বলে আমার এতগুলো শোনারও সময় নাই,
জি
এতগুলো বোঝারও সময় নাই, এক ব্যক্তির কথা,
জি
তিনি জীবনকে কোনো শোনে না যে মৃত্যুর পর মানুষ যার মৃত্যুবরণ করবে না, মৃত্যুর পর সে যে জান্নাতে থাকবে এখানে জান্নাতের নাচ নিয়ামত কীরকম হবে, এখানে হাত আমার কেমন হবে, হ্যাঁ এসব বিষয়ে সে শুনেও নাই,
শুনে নাই,
আমাদের চ্যানেলের মাধ্যমে সে মাত্র শুনেছে, মোবাইলে দেখাচ্ছে শুনেছে,
আচ্ছা
তখন সে চিন্তা করতে লাগলো আমি তো আমার বয়স তো হয়ে গিয়েছে,
জি জি
ইন্টারমিডিয়েট পাস করে এখন অনার্সে পড়তেছি, অনার্সে পড়া পর্যন্ত আমি কখনো শুনি যাই শুনি নাই যে এটা মৃত্যুবরণ করার পর যে আমাকে আল্লাহ যদি জান্নাত দান করেন তাহলে জান্নাতে আমার স্ত্রী যদি নাককার হয় তাহলে স্ত্রীর সাথে থাকবে, স্বামী নাককার হলে স্বামীও থাকবে, খাদেমা থাকবে, এখন আর মৃত্যুবরণ হবে না সেখানে, মৃত্যু একবার এখানে হয়ে গিয়েছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ভেড়া বা ওই এক আকৃতি মৃত্যুকে এখানে জবাই করে দেওয়া হবে, এরপর আর কি মৃত্যুবরণ করবে না, এখন ওইখানে আর জান্নাতের মধ্যে রাতও হবে না,
আল্লাহ
আল্লাহ, সাগরে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে কি মানুষ ঘুমাবে, তখন ইরশাদ করেছেন যে ঘুম হচ্ছে মৃত্যুতুল্য, সেজন্য জান্নাতের মধ্যে কোনো ঘুম বলতে থাকবে না, এখানে রাত বলতে থাকবে না, আরামে থাকবে, শান্তিতে থাকবে, যেটা কখনো মানুষ চিন্তা করে নাই, মানুষের ধ্যান ধারণার মধ্যে আসে নাই, কখনো সে বোঝার উপক্রম হয় নাই, মন মানসিকতা তার মধ্যে এরকম ছিল না, ওই রকম নাস নিয়ামত আল্লাহ দান করবেন জান্নাতের মধ্যে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
ওই জান্নাতের কথা চিন্তা করি সামান্য 50 বছর 60 বছর এটার জন্য এত আহামরি চিন্তা, এখন থেকেই বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে তখন তার জন্য টাকা পয়সা জমা করা, হ্যাঁ কীভাবে সে চলবে ফিরবে ওইটার চিন্তা আমাদের এখন থেকে শুরু হয়ে যায়,
আল্লাহ
কখনো চিন্তা করেছি আমার সন্তানের খাঁদে করে চড়ে আমি শেষ পর্যন্ত আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কবরে যাব, আর আমি যাওয়ার পর আমার সন্তান আমার জন্য দিহাতের দোকান, আল্লাহ হুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি আনি সগীরা, আল্লাহ পিতা মাতার জন্য ওইভাবে দয়া করো, তারা যেভাবে আমাদের ছোটবেলায় আমাদের উপর দয়া করেছে, কয়জন সন্তান রয়েছে, কয়জন সন্তান আমাদেরকে প্রতিদিন আমার জন্য ইজারা স্বভাব প্রেরণ করবে, আমাদের আমরা যদিও গুণাগার হই আমাদের সন্তান আমাদের যদি দোয়া করেন ওই দোয়া কান আল্লাহ আমাদের উপর দয়া করেন আমাদের উপর জান্নাত দিয়ে আমাকে দান করতে পারেন, এরকমও তো হতে পারে, কয়জন নেককার সন্তান রেখে যাচ্ছি, এই জন্য নেককার সন্তান রেখেছে এটা সৎকারে জারিয়া, সেজন্য সন্তানকে আমরা আলিম বানাতে পারি না, কি হয়েছে আমার অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে আমি অন্যজনের সন্তানকে আলিম বানাই,
মাশাআল্লাহ মাশাআল্লাহ,
এটা চিন্তা করি সন্তানদেরকে আমরা নেককার বানাই এবং তাদেরকে নেককার হওয়ার জন্য উদ্বুদ্ধ করি, এবং বিশেষ করে এন্তেকালের পর মানুষের কী অবস্থা হবে, মৃত্যুর করুণ অবস্থা কীরকম, মন্দ মৃত্যু হলে কীভাবে হবে, হ্যাঁ আর যারা বুজুর্গানে দিন যারা ইমান সহকারে দুনিয়া থেকে যারা যায় তাদের মৃত্যুটা কেমন, আমরা ওদের ওই জিনিসটা বুঝাই, শুধুমাত্র মারা গেলে সব শেষ, হ্যাঁ এইটা এইগুলোতে তার মন থাকবে যে তা কিছু করতে পারলে পারলাম,
এটাই তো আসলে কেমন শিক্ষা,
সন্তানরা এটাই মনে করে যে আল্লাহ তো রহমান রহিম, উনি তিনি দয়ালু এবং দয়াময়, তুমি মাফ করে দিবেন,
কিছু করতে হবে না,
করতে হবে না, এই রহমান
উনি ইবাদতের প্রয়োজন
এত করে লাগবে না, আল্লাহ যেহেতু রহমান উনি জাহান্নামে যারা জাহান্নামে যাবো আর কি, জাহান্নামে যাবো আর কি সেটা অনেক বড় কথা, যেখানে মশার কামড় সহ্য করার ক্ষমতা নেই সেখানে অন্ধকার কবরের কবরের চাপ কবরের মধ্যে আগুনের সব আগুনে পরিপূর্ণ হয়ে যাওয়া এটা কি এত সহজ বিষয়,
আল্লাহ
জাহান্নামে বিক্রিয় রাখা দরকার এবং জান্নাতের নাচ নিয়ামত কেমন সেটাও জেনে রাখা দরকার, যাতে ঈর্ষা জাগে সাত জাগে, আমি যদি জান্নাতি হই
সুবহানাল্লাহ,
আমি যদি জান্নাতি যদি আমার নবী সাথে থাকি সুবহানাল্লাহ, বিশ্বটা এটা ধারণ করা দরকার,
এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত যে আসলে আমাদের মূল ঠিকানা হচ্ছে যে আমাদের কবর আমাদের জান্নাত জাহান্নাম কোনটাতে আমরা যাব, আসলে মূল বিষয় যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন থেকে আমরা পাই, তো আল্লাহ তাআলা রাসূলের দেখানোর পথে যেন আমরা নিজের জীবনকে গড়ে তুলি এমনকি মদিনার মহাব্বত যেন আমার নিজের অন্তরেও ধারণ করি। এবং যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এর জীবনী শিক্ষা, আল্লাহ রসুল ইসলামের মহাব্বত যেন আমরা আমাদের সন্তানদেরকে দিই এই বিষয়টা। এবং নিজেও শুধু এটা না যে যা ইচ্ছা করে গেলাম পরে দেখা যাবে, যেটা আমার হুজুর বললো যে জান্নাত জাহান্নাম যাবো আর কি। হ্যাঁ, তো মালিক রহমতুল্লাহ তাআলা আলী ইনাকে কোনো একটা হয়তো কারণ এনেকে একবার দুর্রা মারা হয়েছিল। হ্যাঁ, এরপরে যখন বলা হচ্ছিল আপনি ইবাদতের মাত্রা কেউ একজন বলে একটু কমিয়ে দিন না, বললেন আল্লাহ পাকের দরবারে যা করবো তা করার মতোই ভালোভাবেই করা উচিত। তো আসলে ইনারা এত আঘাত এত কষ্ট সহ্য করার পরেও কিন্তু কখনো ইনারা আল্লাহ পাকের দরবার ইবাদত করা এটাকে ছাড়েননি। আমরা সামান্য অসুখ হয়ে গেলে এটা হয়ে গেলে অনেক দূরে ইবাদত থেকে আমরা প্রিয় দর্শক আসন্ন ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাই যে আল্লাহ পাকের ইবাদত থেকে যেন আমরা দূরে সরে না যাই। শীতকাল বলে শীতকাল তো আসলে এমন একটা ইবাদতের সিজন বলা হয়েছে, আল্লাহ পাকের ওলিরা তারা এই সিজন আসলে খুশি হয়ে যেত। হ্যাঁ, ইবাদত করার যেখানে ফজিলত বেড়ে যেত বলতে গেলে, তো কিন্তু আমরা সেই জায়গায় নাউজুবিল্লাহ আমরা নামাজকে ছেড়ে দিই। হ্যাঁ, ঠান্ডার কারণে বিভিন্ন অজুহাত দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুন। এমনকি আলহামদুলিল্লাহ শীতকালে তো দিনের যে সময় সেটা তো খুব অল্প হয়ে যায়। আল্লাহ অলিগণও বলেছেন যে এই সময় রোজা রাখারও অনেক খুবই স্বল্পতির সময়ে কি রোজার সওয়াব তো রয়েছে আরও বেশি মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও ইবাদত করার, রোজা রাখার, নামাজ পড়ার সে তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনছি তার উপর আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আল্লাহ মিলিয়ে দে আল্লাহ।